দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم সকলে পড়ি আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف أمير المؤمنين حضرت عمر بن خطاب رضي الله تعالى عنه ارشاد করেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাঈ ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী ইরশাদ করেন, নিশ্চয় দুয়া, প্রার্থনা, দুয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে এবং এর উপরের দিকে কোনো কিছুই যায় না যতক্ষণ না তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে নিবে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দুরূদ শরীফের কি ফজিলত যে আমরা আল্লাহ তাআলার কাছে যে প্রার্থনা করি বা দোয়া করি তাও আসমানে আল্লাহ তাআলার কাছে যায় না যতক্ষণ না পর্যন্ত বান্দা দুরূদ শরীফ না পড়বে। তো এর দ্বারাও দুরূদ শরীফের গুরুত্ব প্রকাশ পাচ্ছে। তো আসুন আমরাও একবার একত্রে একসাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের গুণাবলী বয়ান করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোরআনের অংশ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এই জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে নিজের রাসূল বলে আখ্যায়িত করেছেন। ওয়াল্লাযীনা মাআহু, এখন মুসলমানদের আলোচনা হচ্ছে, ওয়াল্লাযীনা মাআহু এবং ওই সকল মানুষ যারা আমার ওই মোহাম্মদ আমার রাসূলের সাথে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কেমন? আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফফারদের উপর, কাফিরদের উপর অনেক বেশি কঠোর। এখানে প্রিয় নবীর সাথে যারা আছে তাদের গুণাবলী বয়ান হচ্ছে, মানে সাহাবায়ে কেরামদের। তারা কাফিরদের উপর অনেক বেশি কঠোর, রহমাউ বাইনাহুম, এবং পরস্পরের মধ্যে সহানুভূতিশীল, পরস্পরের মধ্যে আবার অনেক নরম, একে অপরের সাথে অনেক বড় মন, দয়ালু। তারাহুম, আল্লাহ তাআলা বলছেন তুমি তাদেরকে দেখবে, তুমি দেখতে পাবে, রুকআন সুজ্জাদা, তারা সর্বদা রুকু এবং সেজদার মধ্যেই আছে, তারা সর্বদা রুকু এবং সেজদা আল্লাহর ইবাদতের মধ্যেই আছে। ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টিকে অন্বেষণ করছে। সাহাবায়ে কেরামের এই কয়েকটি আলোচনা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন। ওই সকল মানুষ যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সংস্পর্শে সর্বদা আছে। প্রথমে আল্লাহ তাআলা বলেন যে কুফফারদের উপর কঠোর। মুফাসসিরিনা কেরামগণ এর ব্যাখ্যা করতে গিয়ে ইরশাদ করেছেন যে মানুষদের একটা স্বভাব আছে, মানুষের স্বভাব হচ্ছে মানুষ যাকে অনেক বেশি ভালোবাসবে তার শত্রুদেরকে কিন্তু ততই বেশি দুশ্মন মনে করবে। তো সাহাবায়ে কেরামগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মহব্বত করতেন, নিজের জান মাল প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করতেন না, এত বেশি ভালোবাসতেন। প্রিয় নবীর বলতে দেরি নাই, কাজটা তারা করে ফেলতেন। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ এত মহব্বত করতেন, সে প্রিয় নবীকে যারা নিজেদের দুশ্মন মনে করত সাহাবায়ে কেরাম তাদের প্রতি কঠোর হয়ে যেতেন, আর এত বেশি কঠোর যে তাদেরকে কোনো প্রকার ছাড় দিতেন না। যারা ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন, তাদের জন্য কোনো ছাড় নেই। কিন্তু অপরদিকে যারা আবার মুসলমান, ওই প্রিয় নবী যে প্রিয় নবীকে তারা মহব্বত করে, ওই প্রিয় নবীকে আবার যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে, ওই প্রিয় নবীর যারা আনুগত্য করবে, ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদেরকে তারা আবার মহব্বত করত। তারা একে অপরের সাথে সহানুভূতি প্রকাশ করত, এমন সহানুভূতি যে পিতাও নিজের সন্তানের জন্য করে না। মুফাসসিরিনে কেরামগণ এই বাক্য ব্যবহার করেছে, তারা একে অপরের সাথে এমন ভাই ভাইয়ের একটা সম্পর্ক তারা মেনটেন করতেন, নিজের জিনিস দিয়ে দিতেন, প্রয়োজনীয় জিনিস দান করে দিতেন, নিজের ভাইকে দিয়ে দিতেন, ঘর বাড়ি দিয়ে দিতেন, কোনো গরিব ভাই তাকে সাহায্যের জন্য নিজের ব্যবসার 50% শেয়ার দিয়ে দিতেন, যে ভাই তুমি তুমি দিনের খিদমত করো, আমার ব্যবসার শেয়ার তুমি নিয়ে নাও, তুমি শুধু দিনের খিদমত করো। এরকম একটা মহব্বত ভালোবাসা তাদের মধ্যে থাকতো। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, তাদের প্রতি কঠোর, কিন্তু যারা মুসলমান, নবীকে মহব্বত করে, তাদের প্রতি সহানুভূতিশীল। আর ইবাদতেও আবার কম নয়, রুক্কা আংসুদ জাদা, সর্বদা রুকু সিজদার মধ্যেই আছে। এই আয়াতে মুবারাকা যদিও বা সাহাবায়ে কেরামদের জন্যই, কিন্তু বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে চারটি গুণাবলী বয়ান করেছেন, তা একজন সাহাবি এমন আছে যার মধ্যে অনেক বেশি পাওয়া যায় এই গুণাবলী, আর তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদুনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন ন্যায়পরায়ণ, কাফিরদের উপর এমন কঠোর, আর মুসলমানদের প্রতি এমন সহানুভূতিশীল ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকাতে যেন উনারই শান এবং মর্যাদা বয়ান করছেন। আর কিছুদিনের মধ্যেই মুহররমুল হারাম মাসের আগমন হতে যাচ্ছে, এই জিলহজ মাস শেষের দিকে। মুহররমুল হারাম মাসে যেভাবে সাইয়্যিদুস শোহাদা, ইমামে কারবালা, ইমাম তৃষ্ণায়ে কাম, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনা, কারবালার ঘটনা যেভাবে মুহররমুল হারাম মাসে অনেক প্রসিদ্ধ, ঠিক সেভাবেই মুহররমুল হারাম মাসের প্রথম তারিখে, মুহররমুল হারাম মাসের একদম প্রথম তারিখেই হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। তিনি জামাত সহকারে নামাজ পড়াচ্ছিলেন, আর ইসলামের দুশ্মনরা ওই অবস্থায় উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। তো উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবি, আর হাদিসের মধ্যে এবং কোরআনে পাক এবং কোরআনে পাকের তাফসীরের মধ্যে উনার ব্যাপারে এত আলোচনা হয়েছে যা শুনলে আসলেই মন মানে অবাক হয়ে যায় মানুষ, যে এত ফজিলত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমি কয়েকটি হাদিসে মুবারাকাই উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের ব্যাপারে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্দা যিকরি সলিহিন তানজিলু রাহমাতুন, এ যেখানে নেককার বান্দাদের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হয়। সলিহিন শব্দ ব্যবহার করেছেন প্রিয় নবী। সলিহিন হচ্ছে কোরআনের ভাষায়, সলিহিন হচ্ছে তাদের স্তর হচ্ছে চতুর্থ, সলিহিনদের স্তর চতুর্থ, তাদের উপরে হচ্ছে শহীদগণ, আবার শহীদগণদের উপরে হচ্ছে সিদ্দিকিনগণ, ওই সিদ্দিকিনদের উপরে হচ্ছে আম্বিয়ায়ে কেরামগণ। তো চতুর্থ স্তরে হচ্ছে সলিহিন, যাদের আলোচনা করলে আল্লাহর রহমত বর্ষিত হয়। তাদের উপরে শহীদ, তারপর সিদ্দিকীন। তো সাহাবাই কেরামগণ, বিশিষ্ট সাহাবাই কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এমন সাহাবি যারা সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত। তো তাদের আলোচনায় ঈমান তাজা হয়, তাদের জীবনী শুনলে অনেক কিছু শিক্ষার পাওয়া যায়, তাদের ফজিলত শুনলেও মন ভরে ওঠে যে কেমন ফজিলত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দীন ইসলামের জন্য এমন কাজ করে গিয়েছেন, আল্লাহ তাআলা ফজিলত দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মর্যাদা সাহাবায়ে কেরামের উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান করেছেন। আচ্ছা, ও সকল হাদিসে মোবারকা যা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে তা বলার পূর্বে এটাও আমরা জেনে নেই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাথীর, সকল সাহাবায়ে কেরামের তাদের নিজস্ব একক বৈশিষ্ট্য ছিল, তাদের নিজস্ব কিছু ফজিলত গুণাবলী ছিল, প্রত্যেকের আলাদা আলাদা ফজিলত। যেমন যদি আপনি বুখারী শরীফে খুলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত পড়বেন তো আপনাকে মনে হবে তার ফজিলত সবচেয়ে বেশি, আর ওনার ফজিলত সবচেয়ে বেশি আছেই। যদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত খুলে পড়েন তো আপনার মনে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সবচেয়ে বেশি। মাওলা আলীর পড়লে মনে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বেশি। কিন্তু এগুলা সকল ফজিলত তাদেরকে এককভাবে প্রদান করা হয়েছে, কিন্তু সমষ্টিগতভাবে যখন সাহাবায়ে কেরামদের আলোচনা হয় তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সবচেয়ে বেশি, নবী রাসূলদের পরে, তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এককভাবে এক একটি সাহাবির ফজিলত যখন আপনি পড়বেন তো আপনার মনে হবে এদের ফজিলত অনেক বেশি। আচ্ছা, আমাদের সাধারণ মানুষদের মধ্যেও হয়, এক একজনের এক একটি কোয়ালিটি, এখানে আপনারা যারাই বসে আছেন প্রত্যেকের কিন্তু এক একটি কোয়ালিটি আছে, আর প্রত্যেকেরই আপনাদের যাদেরই কোয়ালিটি আছে আপনারা ওই কোয়ালিটির মধ্যে হতে পারে পারদর্শী, কিন্তু আপনার পাশের জন অন্য বিষয়ে পারদর্শী। সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, কেউ তাকওয়ার মধ্যে, ভয় ভীতির মধ্যে অনেক বেশি এগিয়ে ছিল, কেউ ইশকে রাসূলের মধ্যে অনেক বেশি এগিয়ে ছিল, কেউ আবার নফল ইবাদতের মধ্যে, কেউ আবার কোরআনের তেলাওয়াতের মধ্যে অনেক বেশি এগিয়ে ছিল, কেউ ধর্মীয় যুদ্ধে জিহাদে অংশগ্রহণ করার মধ্যে অনেক পারদর্শী ছিল, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে তেলাওয়াতের মধ্যেও ছিল। তো সাহাবায়ে কেরামের এক একটা প্রকার আছে যাদের প্রত্যেকের আলাদা আলাদা কোয়ালিটি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রিয় নবী বললেন, যদি আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিতেন আবু বকর, আমি তোমাকে আমার খলিল বানিয়ে নিতাম, তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিতাম, কিন্তু আমার অনুমতি নাই। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ফজিলত তো শুনবই, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রিয় নবী বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালাম হবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী কিয়ামতের দিন নূহ আলাইহিসসালাম হবে, তারা একসঙ্গে থাকবেন, আর হে উসমান তোমার সঙ্গী স্বয়ং আমি নিজে হব কিয়ামতের দিনে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, স্বয়ং প্রিয় নবীর সাথে হবেন তিনি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আবার প্রিয় নবী বললেন, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার সাহায্যকারী আলীও তার সাহায্যকারী, যে আলীকে ভালোবাসবে সে মানে আমাকে ভালোবাসলো, যে আলীর প্রতি দুশ্মনী করবে সে আমার প্রতি দুশ্মনী করলো রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এরকম প্রত্যেকের ফজিলত আলাদা আলাদা। তো আজ আমরা এককভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সামান্য কয়েকটি হাদিসে মুবারাকা ইনশাআল্লাহ শ্রবণ করব। মানহুর রওদিল আজহার কিতাবের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিনি বলেন যে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে উত্তম আবু বকর সিদ্দিককে মনে করতাম, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে মনে করতাম সবচেয়ে উত্তম। সাহাবায়ে কেরামদের যুগ থেকেই তারা জানতেন প্রিয় নবীর পরে কেউ যদি ফজিলতপূর্ণ আছে তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এর পরে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এর চেয়েও বড় ফজিলত হচ্ছে যে হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাম একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেন, লাউ জালাসতু মাআকা মিসলা মা জালাসা নূহ ফি কওমিহি, মা বালাকতু ফাদাইলা উমর, ইয়া রাসূলুল্লাহ, জিব্রিল আমিন আলাইহিসসালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিসসালামের নাম তো আমরা শুনেছি, নূহ আলা নাবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যতদিন নিজের সম্প্রদায়ের মাঝখানে ছিলেন, যতদিন তিনি নিজের সম্প্রদায়ের সাথে ছিলেন, প্রায় কত, 1000 বছর, 1000 বছর নূহ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন, বা তার চেয়েও একটু বেশি। তার মধ্যে হতে 950 বছর তিনি কাফিরদেরকে দাওয়াত দিয়েছিলেন, 950 বছর পরই পৃথিবীতে প্লাবন এসেছিল, অতঃপর নৌকার মাধ্যমে যারা বেঁচে গিয়েছিল তাদের সহ তিনি আরও প্রায় 1000 বছরের উপরে হায়াত পেয়েছিলেন। তো নূহ আলাইহিস সালাম যতদিন নিজের সম্প্রদায়ের মাঝে ছিলেন বা যতদিন জীবিত ছিলেন, ততদিনও যদি আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত আপনাকে বয়ান করতে থাকি, তারপরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত শেষ হবে না। এই কথা হযরত জিব্রিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করলেন। অতঃপর জিব্রিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা ইয়াবকিয়ান্নাল ইসলামু বাদা মাউতিক ইয়া মুহাম্মদ আলা উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ইয়া রাসূলুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবে সেদিন ইসলাম কান্না করবে, ইসলাম ধর্ম সেদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবী থেকে চলে যাওয়ার কারণে কান্না করবে। কত বেশি ফজিলত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় নবীর জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দেওয়ার ফজিলত হচ্ছে এটা। যারা প্রিয় নবীর গোলামীকে নিজের কাজ বানিয়ে নেয়, নিজের কর্ম বানিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ফজিলত দান করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসে মোবারকা যা এখন বলছি তা মুসনাদে আহমদ বিন হাম্বালের মধ্যে আছে এবং হিলিয়াতুল অলিয়া এই কিতাবের মধ্যেও আছে এই হাদিসে মোবারকাটি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন নবিয়্যিন ইল্লা লাহু ওয়াজিরানি মিন আহলিস সামাই ওয়া ওয়াজিরানি মিন আহলিল আরদ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সকল নবী রাসূলের, আল্লাহ তাআলার সকল নবী যত পৃথিবীতে এসেছে প্রত্যেক নবীর পৃথিবীতে জমিনের উপরে এবং আসমানে দুইটি করে ওয়াজির আছে, দুইটি করে কি আছে, ওয়াজির আছে। আর এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুইজন ওয়াজির পৃথিবী থেকে এবং আসমানেকে তাও বয়ান করলেন। সামনে বলার আগে একটি কথা বলবো, ওয়াজির যে হয়, ওয়াজির কিন্তু রাজার বা বাদশার হয়, যে কোনো সম্প্রদায়ের কোনো জাতির বা দেশের বাদশা বা রাজা শাসনকর্তা তাদেরই কিন্তু ওয়াজির হয়। তো এই হাদিসে মুবারাকা দ্বারা প্রিয় নবীর কথা দ্বারাই এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে নিজের উম্মতির বাদশা বানিয়ে পাঠিয়ে দেন। ওই নবী প্রত্যেক উম্মতির যে সম্প্রদায়ের মধ্যে তাকে পাঠানো হয়েছে ওই সম্প্রদায়ের তিনি বাদশা হন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল জাহানের জন্য বাদশা বানিয়ে পাঠানো হয়েছে, সকল জাহানের জন্য নবী বানিয়ে পাঠানো হয়েছে না, এ পুরো সকল জাহান হচ্ছে প্রিয় নবীর উম্মতি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সকল জাহানের বাদশা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওনাকে এই মর্যাদা দিয়েছেন। তো যে সকল জাহানের নবী তাকে ওয়াজিরও ওরকম দিতে হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ওয়াজিরা মিন আহলিস সামা, প্রথমে আসমানের ওয়াজির বয়ান করলেন, আমার দুইজন আসমানের ওয়াজিরকে। প্রিয় নবী ইরশাদ করলেন, ফা জিব্রিল ওয়া মিকাইল আলাইহিমাসসালাম, জিব্রিল আমিন আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম এরা দুইজন হচ্ছে আমার আসমানের ওয়াজির। ওয়া আম্মা ওয়াজিরা মিন আহলিল আরদ, এবং জমিনের যে ওয়াজির হচ্ছে আমার দুইজন তারা হচ্ছে, ফা আবু বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মর্যাদা তারা পেয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার এই সৌভাগ্য পেয়েছেন যে উনার যে কবুলে ইসলাম, তিনি যে ইসলাম কবুল করলেন, তিনি যে মুসলমান হইলেন, এটা মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌভাগ্য পেয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেয়ে নিয়েছেন, তলব করেছেন। প্রিয় নবীর দোয়া ছিল যে উমর যেন মুসলমান হয়ে যায়, এটা দোয়া ছিল। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও মুসলমান হন নাই। মাত্র 29 জন মুসলমান এ পুরো পৃথিবীতে, মাত্র কয়জন মুসলমান হয়েছে? মাত্র 29 জন মুসলমান হয়েছে। মুসলমানদের অবস্থা এরকম, তারা না ঘরের মধ্যে ইসলাম প্রকাশ করতে পারছে, না ঘরের বাহিরে ইসলাম প্রকাশ করতে পারছে, নিজেদের কালিমাকে নিজের ইমানকে প্রকাশ করতে পারছে না। লুকিয়ে লুকিয়ে ইবাদত করত, লুকিয়ে লুকিয়ে প্রিয় নবীর কাছে যেত, গোপনে যেত, গিয়ে হেদায়তের বাণী শুনত, কোরআনের আয়াত শুনত, এবং নিজেদের মাঝে গোপনে আলোচনা করত ইসলামের ব্যাপারে, প্রকাশ্যে করতে পারত না। আর যদি কারো ইসলাম বা কারো ইমান যদি প্রকাশ পেয়েও যেত, তো মক্কার কুরাইশরা কাফির মুশরিকরা তার উপর নির্যাতন শুরু করে দিত, অত্যাচার করত, তাকে ঘরে বন্দি করে দিবে, তাকে খাবার দাবার বন্ধ করে দিবে, বিভিন্ন রকমের অত্যাচার। তো কেউ নিজের ইমানকে না ঘরে প্রকাশ করতে পারত, ঘরের মানুষরা শুনলে তারাও কষ্ট দিবে, আর না বাহিরে প্রকাশ করতে পারত। তো এমন তো অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার কিতাব, তিরমিজি শরীফের হাদিস, প্রিয় নবী দোয়া করেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম, হে মালিক ও মাওলা, হে আমার খোদা, তুমি ইসলামকে সম্মানিত করো, ইসলামকে সম্মানিত করো, বি আহাব্বি হাযানির রাজুলাইন, দুজন ব্যক্তির মধ্যে থেকে যে কোনো একজনের মাধ্যমে, যে কোনো একজনকে তুমি মুসলমান বানিয়ে দাও, বি আবি জাহলিন আও বি উমর ইবনে আল খাত্তাব, অথবা আবু জাহলকে মুসলমান বানিয়ে দাও বা উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানিয়ে দাও, যে কোনো একজনকে মুসলমান বানিয়ে এর মাধ্যমে তুমি ইসলামকে সম্মানিত করে দাও। দেখেন প্রিয় নবীর কথাগুলো, দেখেন ইসলামকে সম্মানিত করা। আচ্ছা, আমরা সকলেই সম্মানিত হয়েছি ইসলামের মাধ্যমে, ইসলাম আমাদেরকে সম্মান করেছে, আমাদেরকে একটা স্ট্যাটাস দিয়েছে, আমাদেরকে ইসলাম একটা মর্যাদা দিয়েছে, আমাদের জান মালের, আমাদের সম্মানের। তো কিছু লোক এমন আছে যারা ইসলামের মাধ্যমে সম্মানিত হয়, কিছু লোক এমন আছে যাদেরকে ইসলাম সম্মানিত করে, মর্যাদা দেয়, আবার আল্লাহ তাআলার কিছু প্রিয় মেহবুব বান্দা এমন আছে যারা ইসলামকে সম্মানিত করে, যারা ইসলামকে মজবুত করে, ইসলামকে একটা মর্যাদা দেয়। আচ্ছা, ইসলামকে সম্মানিত দ্বারা উদ্দেশ্য কি? ইসলামকে সম্মানিত দ্বারা উদ্দেশ্য, মনে রাখবেন, ইসলাম কিন্তু কারো মুখাপেক্ষী নয়, ইসলাম কারো উপর আবার নির্ভরশীল নয়, ইসলামকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, ইসলামকে সম্মান দেওয়ার জন্য আল্লাহর যে প্রেরিত নবী বা রসুল সেই যথেষ্ট। এখানে ইসলামকে সম্মান করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামকে কাফির মুশরিকদের সামনে মজবুত করা, ইসলামকে মর্যাদা দেওয়া, কাফির মুশরিকরা যেন ইসলামের সামনে মন্দ দৃষ্টি না দিতে পারে। ইসলামকে সম্মান করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ইজ্জতকে হেফাজত করা, মুসলমানরা যেন মুখে উচ্চ স্বরে প্রকাশ্যে যেন ইবাদত করতে পারে, আল্লাহর নাম নিতে পারে, আল্লাহর কালিমাকে বুলন্দ করতে পারে, উচ্চ করতে পারে, এই জিনিসটাকে হেফাজত করা, এখানে হচ্ছে এটা উদ্দেশ্য। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এই দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আবু জাহলকে, এই দুইজনের মধ্যে হতে যে কোনো একজনকে তুমি এই একজনের মাধ্যমে ইসলামকে সম্মানিত করো, অর্থাৎ মুসলমান বানিয়ে দাও। তো প্রিয় নবী রাতে এই দোয়া করলেন, আর রিওয়ায়াতকারী বর্ণনা করেন, ফা আসবাহা ফা গদা উমর আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আসলামা, যে তিনি রাতে এই দোয়া করেন, আর সাহাবী বলেন যে আমরা দেখলাম সকাল হইতে না হতেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে এসে মুসলমান হয়ে যায়। মানে একদিনও অতিবাহিত হয় নাই, প্রিয় নবীর দোয়ার কবুলিয়াতে একদিনও অতিবাহিত হয় নাই, রাতে দোয়া করলেন, আল্লাহ তাআলা সকালে তা পূরণ করে দিলেন, আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেছে নিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ করলেন, আর তিনি প্রিয় নবীর দরবারে এসে প্রিয় নবীর গোলামি গ্রহণ করে নিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর কি ঘটেছে? তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথ করলেন, সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, এত দিন দেখেন ইসলাম কিভাবে সম্মানিত হয়, মজবুত হয়, দেখুন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দিন ইবাদতে গোপন হয়েছে, আল্লাহর কালিমা গোপনে নেওয়া হয়েছে, কিন্তু আজ থেকে আর গোপনে ইবাদত হবে না। আপনি অনুমতি দিন এখনই কাবাতুল্লাহ শরীফের সামনে গিয়ে উচ্চ স্বরে আল্লাহ তাআলার নাম বুলন্দ হবে, আল্লাহ তাআলার নাম নেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দাঁড়িয়ে কাবাতুল্লাহ শরীফের সামনে তিনি আজান দেওয়ালেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামকে বুলন করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবারের কালিমা পাঠ করা হলো উচ্চ স্বরে। যখন এই আওয়াজ বাতাসের সাথে মিশে চারোদিকে ছড়াতে লাগলো, তো মক্কার কুরাইশ মুশরিকরা, বড় বড় সর্দাররা, কুরাইশরা, জালিমরা, অত্যাচারীরা, প্রভাবশালীগণ, তারা সবাই রেগে উঠল, নিজ কাম কাজ ছেড়ে তারা বের হয়ে গেল। আরে কার এত বড় দুঃসাহস যে মক্কার জমিনে আমাদের থাকতে আল্লাহ তাআলার নামকে বুলন্দ করা হচ্ছে, ইসলামের নাম নেওয়া হচ্ছে, কার এত বড় দুঃসাহস, আজকে সে বাঁচবে না। এদিকে নেওয়া হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদিকে নাম নেওয়া হচ্ছে। এদিকে তারা তালোয়ার নিয়ে হাতিয়ার নিয়ে হত্যা করার জন্য যখন সামনে আসে, তো যেই সামনে আসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মাথা নিচু করে পিছনে চলে যায়। যে সামনে আসতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একবার, আরে সেও মুসলমান হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয়ে পিছনে, আর কারো কিছু সাহস হয় না কিছু বলার। এটা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর থেকে প্রকাশ্যে আর গোপনে নয়, তারপর থেকে প্রকাশ্যে ইবাদত হতে লাগলো, আল্লাহ তাআলার নাম হতে থাকে। ওই দিন প্রিয় নবীর দোয়া যে একজনের মাধ্যমে ইসলামকে যেন সম্মানিত করো মওলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে মুসলমান হলেন, আর এর প্রতিচ্ছবি সাহাবায়ে কেরামের সামনে প্রকাশ পেল। সকালে ইসলাম কিভাবে সম্মানিত হলো, যে প্রকাশ্যে ইবাদত হতে লাগলো, তারপর থেকে আর কাফিরদের সাহস হয় নাই যে কিছু এটাকে বাধা দিবে। তো এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান এবং মর্যাদা। আর কেনই বা হবে না, স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেন, হে উমর, ইন্না শাইতানা লা ইয়াখাফু মিনকা, হে উমর, শয়তানও তোমাকে দেখে ভয় পালায়। শয়তান যখন দূর থেকে তোমাকে দেখে, তো তোমাকে দেখে ভয় পালিয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের হাদিস, যদি আমার পরে কেউ নবী হইতো, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, তো নবী হওয়ার সৌভাগ্য অর্জন করতো উমর। কিন্তু যেহেতু নবী হওয়া সম্ভব না, নবুয়তের দরজা আমার মাধ্যমে বন্ধ হয়ে গেছে, আমার পর আর কেউ নবী হবে না। তো এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। তারপরেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ফজিলত, তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইলহামের মাধ্যমে কথা বলতেন। বুখারী শরীফের, তো শুনে অবাক লাগতে পারে, তাই কিতাবের নামও শুনে নিন, বুখারী শরীফের দুই জায়গায় এই হাদিসে মুবারাকা যা এখন বলবো ইমাম বুখারী ইরশাদ করেছেন, কোট করেছেন এই হাদিসে মুবারাকাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কদে কানা ইয়াকুনু ফিল উমামি ক্বাবলাকুম মুহাদ্দাসুন, যে পূর্বেকার যুগের নবী রাসূলদের উম্মতিদের মাঝে, পূর্বেকার যা পূর্ববর্তী নবী রাসূলগণ তাদের উম্মতিদের মাঝে কিছু মুহাদ্দাসুন ছিল, কিছু এমন বান্দা ছিল, এমন উম্মতি ছিল যাদের সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে কালাম করতেন, কথা বলতেন। নবী রাসূলদের মাধ্যমে ওহির সাথে কালাম হয়, কথা হয়, কিন্তু তাদের সাথে ইলহামের মাধ্যমে কথা হইতো। কিছু বান্দা এরকমও ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলতেন ইলহামের মাধ্যমে। তো আমার উম্মতির মধ্যে, ফা ইন ইয়াকুন ফি উম্মতি মিনহুম, আমার উম্মতির মধ্যে সেই ব্যক্তি হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কালাম করেন, কথা বলেন। এই কারণেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দেখা যেত যে তিনি যে কথা বলতেন ওই কথার সাথে মিল রেখেই কোরআনের আয়াত নাজিল হয়ে যেত। এত বড় মর্যাদা দেখুন, তিনি যে কথা বা যে পরামর্শ দিতেন ওই পরামর্শ অনুযায়ী কোরআনের আয়াত নাজিল হয়ে যেত, এটা ওনার শান। যেমন একটি উদাহরণ মুআজাবুল কাবীরের মধ্যে, এটা হাদিসের কিতাব, খুব বড় একটি হাদিসের কিতাব, হাজারো হাজার হাদিস আছে এখানে। মুআজাবুল কাবীর ইমাম তাবরানীর লেখা হাদিসের কিতাব, তিনি ওই একটি হাদিসে মুবারাকা বয়ান করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকদের জন্য, মুনাফিকদের জন্য যখন অনেক বেশি ইস্তেগফার করতে লাগলেন, আমার প্রিয় নবী তো ছিলেন দয়ালু, সবার জন্য ক্ষমার প্রার্থনা করতেন, মুনাফিকদের জন্যও করতেন। জানতেন এরা মুনাফিক, দেখাচ্ছে মুসলমান, ভিতর দিয়ে মুসলমান না, দেখাচ্ছে কালিমা পাঠ করছে কিন্তু মনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুলের হিংসা তাদের মনে আছে, দুশ্মনী আছে, কিন্তু দোয়া করতেন। তো প্রিয় নবী হাত উঠিয়ে যখন অনেক বেশি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ এদেরকেও তুমি মাফি করে দাও, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, কোনো লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন বা মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা না করেন, কোনো লাভ নাই, তারা তো ঈমান আনবে না, আমার মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা নূর এই কথা বলার সাথে সাথে কোরআনে পাকের আয়াত নাজিল হয়ে গেল, আর আয়াতের মধ্যে ঠিক একই যে শব্দাবলী উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যবহার করেছেন, ওই একই শব্দাবলী আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে আয়াত নাজিল করলেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। হে আমার হাবিব, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন বা না করেন, কোনো লাভ নাই, তারা ঈমান নিয়ে আসবে না আর আমি আল্লাহও তাদেরকে ক্ষমা করব না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা নূর শান দেখুন। আচ্ছা, যে ব্যক্তির এত বেশি শান এবং মর্যাদা, আবার যার খিলাফতকালের অবস্থা এরকম, তিনি যখন দ্বিতীয় খলিফা হন ইসলামের, তার খিলাফতের অবস্থা এরকম যে পুরো অর্ধেক পৃথিবী যার শাসনে, যার আন্ডারে, পুরো অর্ধেক পৃথিবীর বাদশাহ তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু অবস্থা কি জানেন, গাছের নিচে চাটাই বিছায় শুয়ে আছে, গাছের নিচে চাটায় বিছায় তিনি শুয়ে থাকতেন, নিজেকে গুণাগার বলে মনে করতেন, আবার বলতেন কি যে আল্লাহ তাআলা যদি আমাকে সিজদা করার তৌফিক না দিতেন তাহলে আমি তো অনেক আগেই মারা যেতাম। বিনয় দেখুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কেউ কঠোর আচরণ করলে কিছু বলতেন না, ইসলামের জন্য কঠোর কিছু করতে হলে তিনি করতেন। এমন সাধারণ কাপড় মাঝে মাঝে তিনি খিলাফতকাল দেখতে দেখতে, শাসন করতে করতে এমন অবস্থা হইতো পিছন দিয়ে কাপড় ছিঁড়ে যেত। ঈদের দিন তিনি গিয়ে নামাজ পড়াবেন ঈদের, কিন্তু স্যান্ডেল নাই, স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, নতুন স্যান্ডেলও নেন নাই যে গিয়ে ওখানে নামাজ পড়াবেন, মানুষ কি বলবে, মানুষ তো খারাপ বলবে যে হুজুর এত বড় আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা তিনি আবু বকরের পরে, কিন্তু এই অবস্থায় তিনি এসেছেন। মাঝে মাঝে তিনি জুমুয়ার নামাজের জন্য বা ঈদের নামাজের জন্য আসতে দেরি করে দিতেন, মুসল্লিরা বসে থাকতো, সাহাবায়ে কেরামগণ বসে থাকতেন, এসে নামাজ পড়াবেন, কিন্তু আসতে দেরি হয়ে যেত, আর এসে কি বলতেন, যখন আসতেন এসে সবার থেকে ক্ষমা চেতেন যে ক্ষমা করে দিবেন, আসলে আমার একটাই মাত্র জামা ধুতে দিয়েছিলাম, শুকাইতে দেরি হয়ে গেছে। বিনয় দেখুন, আজ আমরা যদি কোনো পদ পেয়ে যাই, আমরা যদি দুনিয়ার কোনো স্ট্যাটাস পেয়ে যাই, কোনো বড় পদে বসে যাই, মানুষেরা বসে থাকুক, আমাদের এটা আকাঙ্ক্ষা হয়, মানুষেরা বসে থাকুক, হাজার হাজার মানুষ, আর আমি আসবো আরও এক ঘন্টা পরে, আরও দুই ঘন্টা পরে, আমার আসার পূর্বে আমার প্রোটোকল যেন বয়ান করা হয় কিভাবে আমাকে প্রোটোকল দিতে হবে, তারপর মাঝখান দিয়ে রেড কার্পেটের মাধ্যমে আমি আসব, মানুষেরা আমাকে দেখবে, চারদিক দিয়ে ঘিরে ফেলবে, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা কোনো পদ পেয়ে গেলে মানুষকে মানুষ মনে করি না, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও, পুরো অর্ধেক পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও তিনি চাটাইয়ের মধ্যে ঘুমাইতেন, জমিনে শুয়ে থাকতেন, গাছের নিচে ছায়াতে। আর আজকে আমরা, আমাদের কাছে টাকা চলে আসলে কোনো পদ পেয়ে গেলে, যতক্ষণ পর্যন্ত নিজস্ব বড় একটা বিল্ডিং হবে না, বড় একটা ফ্ল্যাট হবে না, বিছানা হবে না, এসি হবে না, এয়ার কন্ডিশন, কার্পেট হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘুম আসে না যে আমার এইসব ইচ্ছা পূরণ হচ্ছে না কেন, আমি তখন ইনকাম করি, আমাকে দেখে মানুষ স্যালুট করতেছে না কেন, সম্মান করতেছে না কেন, এটা অহংকারের লক্ষণ, এটাই অহংকার, এটাই অহংকার। যে সম্পদ মানুষকে অহংকারের মধ্যে ফেলে দেয় ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। মুসলিম শরীফের হাদিসে মুবারাকা যা বলে শেষ করছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির অন্তরে সামান্য পরিমাণও সরিষার দানা, বুঝেন সরিষার দানা, সরিষার দানা পরিমাণও যার অন্তরে ঈমান থাকবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে, সে জান্নাতে যাবে। সে জান্নাতে যাবে। কিন্তু যার অন্তরে একই সাথে হাদিস, একই সাথে প্রিয়নবী বললেন, যার অন্তরে সামান্য পরিমাণও অহংকার থাকবে, সে মুসলমান হওয়ার পরেও সে জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা হচ্ছে দোজক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বিনয় এবং নম্রতা অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মুন।